أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على
السلام علیکم ورحمۃ اللہ. اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہد ان محمدن بسم الله اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم.
اللہ تعالیٰ نے قرآن کریم میں
ایک گھوشنا
یعنی
کرے
اللہ کے
جے ان الدین عند اللہ الاسلام ارتھ خدا درشتی تے
دین اسلام ہی ہے
اکھن دھرم
یہی دین ہے
ہلو شود ہو اسلام
اس پر عمل کر کے اب
اسلام ہی ایک ماتر ধর্ম যার উপর আমল এবং অনুশীলন করে মানুষ খোদার নৈকট্য লাভ করতে পারে, এখন এই ধর্মই সম্পূর্ণ বা পরিপূর্ণ এবং উৎকর্ষ হওয়ার দিক থেকে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার যোগ্যতা রাখে। এই ধর্মকে ছেড়ে, এই ধর্মকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মে কিভাবে শান্তি লাভ করা সম্ভব হতে পারে? আপনি অন্য অন্য ধর্মের দিকে যদি তাকান তাহলে দেখবেন তাতে হয়তো বাড়াবাড়ি আছে বা কোনো শিক্ষাকে বাদ দেওয়া হয়েছে। তাই আমরা একান্ত সৌভাগ্যবান যে আমরা খোদার সেই প্রিয় নবী এবং খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান্যকারী, যার মাধ্যমে যার মুখে খোদা তালা এই ঘোষণা করিয়েছেন যে আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণতা দিয়েছি, সম্পূর্ণ করেছি। কেউ এতে কোনো প্রকারের ত্রুটি বা বিচ্যুতি দেখাতে পারবে না। এটি সেই ধর্ম যাতে সকল প্রকারের আদেশ উপদেশ আদেশ নিষেধ বর্ণিত হয়েছে, সকল প্রকারের জ্ঞান এই কামিল শরীয়তে একত্রিত করা হয়েছে, সকল প্রকারের নিয়ামত এবং সকল প্রকারের জ্ঞানের ভান্ডার এতে একত্রিত করা হয়েছে। দৈনন্দিন কাজকর্ম থেকে আরম্ভ করে আন্তর্জাতিক সম্পর্কের গণ্ডি যা যা দরকার, এক পারিবারিক জীবনে যা যা দরকার, পারিবারিক জীবন থেকে আরম্ভ করে সারা পৃথিবীর শান্তির জন্য যা প্রয়োজন তার নিশ্চয়তা এই কিতাবে রয়েছে। আর এটি ইসলাম ধর্ম যাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য পছন্দ করেছেন। সুতরাং যদি নিজেদের ঘরে এবং সারা পৃথিবীতে শান্তি ভালোবাসার সৌরভ ছড়া প্রসার করতে চাও, ছড়াতে চাও, তাহলে এটিকে অবলম্বন করো। সুতরাং এটি খোদা তালার ঘোষণা এবং তার প্রতিশ্রুতি। প্রত্যেক সেই মানুষ
সেই মানুষের সাথে আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে যে আল্লাহর শিক্ষার উপর ঈমান আনবে, আমল করবে, যিনি কোরআনের আকারে তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। এই সম্পূর্ণ এবং উৎকর্ষ শিক্ষার কিছু ঝলক সালামতি বা শান্তি বা নিরাপত্তার বৈশিষ্ট্যের বরাতে গত খুতবায় কিছু বর্ণনা করেছিলাম, আজকে কিছু বর্ণনা করব। পারিবারিক জীবন সম্পর্কেও জীবন সম্পর্ক শিক্ষা দেওয়া হয়েছে ইসলামে, সামাজিক সামাজিক জীবনের জন্য প্রয়োজনীয় বিষয়াদিও বর্ণনা করা হয়েছে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যা যা দরকার তাও এই বইতে বর্ণিত হয়েছে। এই সব কিছু আজকে বর্ণনা করা সম্ভব হবে না, কিছুটা আমি উল্লেখ করব। এটি মানুষের বৈশিষ্ট্য যে তার মুখ থেকে যখন কারোর জন্য দোয়া ভিত্তিক কোন বাক্য উচ্চারিত হয় তখন তার হৃদয়ে দ্বিতীয় ব্যক্তির জন্য তার হৃদয় নরম হয়, একটা আবেগ আবেগ আপ্লুত হয়। হ্যাঁ, কেউ মুনাফিক স্বভাবের হলে ভিন্ন কথা যে মুখে কিছু বলে কিন্তু বগলে রাখে ছুরি, কিন্তু একজন মোমেন যে বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত যে মৃত্যুর পরেরও একটা জীবন আছে, তাই আমার চেষ্টা করা উচিত মৃত্যু উত্তর যে জীবনের খোদা তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, যে দারুসসালাম বা শান্তির ঘরের রাস্তা আমাকে তিনি বলেছেন বা দেখিয়েছেন, তা লাভের জন্য, তা অর্জনের জন্য আমার ভিতর এবং বাহিরকে এক করতে হবে। যেভাবে নির্দেশ রয়েছে ঠিক সেইভাবে ভাইয়ের জন্য, ভাইকে শান্তির জন্য পয়গাম পৌঁছাই। যদি এমন কি কোনো ব্যক্তি চায় তাহলে শুধু মুখের কথা নয় বরং হৃদয়ের গভীর থেকে দোয়া নির্গত হওয়া উচিত, যেন খোদা তালার পক্ষ থেকে বর্ণিত শান্তির পথের মানুষ হেদায়ত পায়, আর আল্লাহর নির্দেশে যেন আমি অন্ধকার থেকে আলোর দিকে যেতে পারি, আর সবসময় খোদার সন্তুষ্টির পরিপূরণ স্থল হয়ে আল্লাহ তালার সেরাতে মুস্তাকিম লাভ করতে পারি। এই চিন্তা এবং এই চেতনা নিয়ে যদি কোনো মোমেন চিন্তা করে তাহলে সমাজে কেউ তার হাতে ক্ষতিগ্রস্ত হবে এটি হতেই পারে না, ক্ষতি হওয়া তো দূরের কথা, বরং এমন ব্যক্তির কল্যাণ থেকে কোনো ব্যক্তি বঞ্চিত থাকতে পারে না। আল্লাহ তাআলার একটি নির্দেশ রয়েছে নৈতিক মানকে উন্নত করার জন্য, অশান্তি এবং সন্দেহ দূর করার সাথে তার সম্পর্ক রাখে, আর এটি একটি দোয়াও যার মাধ্যমে পরস্পরের জন্য ভালোবাসার আবেগ হৃদয়ে সৃষ্টি হয়। সেই নির্দেশ মানুষের ঘরে যাওয়ার সাথে সম্পর্ক রাখে, যখন মানুষ মানুষের ঘরে যায় অন্য মাধ্যমে সংবাদ না দিয়ে আমি এসেছি এই সংবাদ পৌঁছানোর জন্য অন্য কোনো মাধ্যম অবলম্বন না করে উৎকৃষ্টতম রীতি যে আল্লাহ বর্ণনা করেছেন তা হল ঘরের অধিবাসীদের উচ্চস্বরে সালাম বলা। অনেক ধনী মানুষ যাদের বড় বড় কোটি রয়েছে বা ঘরের এমন ঘরও আছে যাতে মানুষের আওয়াজ পৌঁছে না, অনেক সময় ঘরের বাইরে ঘন্টা থাকে, অনেকের গেটে ইন্টারকম বা ফোন থাকে, তার মাধ্যমে পয়গাম অনেক সময় পৌঁছানো হয়। যদি কেউ ঘন্টা বাজে থাকে ঘরের মানুষ যখনই জিজ্ঞেস করবে প্রথমেই সালাম করা উচিত, প্রশ্নের উত্তরে তারপর নাম নাম বলা উচিত। এটি এমন একটি নির্দেশ আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই সম্পর্কে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে যারা ঈমান এনেছো, নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে যতক্ষণ পর্যন্ত অনুমতি না নাও এবং ঘরের লোক বসবাসকারী লোকদের সালাম না বলো, ততক্ষণ প্রবেশ করবে না। এটি তোমাদের জন্য উত্তম, জানা তোমরা এটি থেকে শিক্ষা নিতে পারো। তো এই সালাম করা এটি একটি দোয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই সালাম বা শান্তি প্রসারের এটি একটি বড় হেকমতপূর্ণ একটি শিক্ষা। আর এটি থেকে বোঝা যায় যে কোরআন কিভাবে মুমিনদের সংশোধনের ব্যাপারে চেষ্টা করে। প্রথম নির্দেশ হলো উচ্চস্বরে যদি সালাম বলা হয়, সেই সালাম আসলে অনুমতি নেয়ার নামান্তর। যদি অনুমতি পায় মানুষ, ঠিক আছে, অথবা ঘরের অধিবাসীরা, গৃহবাসীরা যদি নিজেদের ব্যস্ততা বা অন্য কোনো কারণে দেখা করতে না চায়, তাহলে অন্যত্র নির্দেশ রয়েছে যে মন খারাপ না করে চলে আসো। আমাদের সমাজে অনেকের অভ্যাস থাকে যে ভিতর থেকে যদি উত্তর না আসে তাহলে মানুষ গোয়েন্দাগিরি আরম্ভ করে, মানুষ উকি চুকি মারা আরম্ভ করে ঘরে। এটি বদ অভ্যাস, এর ফলে অনেক অশান্তি ছড়িয়ে থাকে। অনেক সময় সালাম না করেই, আওয়াজ না দিয়েই মানুষ অন্যের ঘরে প্রবেশ করে অকৃত্রিম সম্পর্কের কারণে। তো অনেক সময় ঘরের মানুষ এভাবে প্রবেশ করা পছন্দ করে না, এর ফলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এটি কোনো কাল্পনিক বা বানানো কোনো কথা নয়, আজকাল এমন বিষয় সামনে আসে। এমন অতি ফ্রি হওয়ার কারণে, এভাবে অনুমতি না নিয়ে আসা যাওয়ার কারণে, এই খবর দিয়ে না আসা এটি ঝগড়াতে বিবাদে পর্যবসিত হয়। তো পুরুষ যখন কারো ঘরে যায়, যে পুরুষের সাথে দেখা করতে গিয়েছে, সে পুরুষ যদি ঘরে না থাকে তাহলে উত্তম এটি যে সে যেন ফিরে আসে। এরপরে শান্তির প্রসার হয় এবং কুধারণা থেকে দুটো পরিবার বেঁচে যায়। ঘরের অন্যান্য লোকদেরকে বাধ্য করা উচিত নয় যে দরজা খোলো, আমি বসবো, আর ঘরের পুরুষ যতক্ষণ না আসে আমি অপেক্ষা করবো। হ্যাঁ, যদি কোনো মহরম আত্মীয় হয় তাহলে সে করতে পারে, অন্যদের কোনো অধিকার নেই। এর ফলে মানুষ অনেক অপবাদ থেকে, অনেক সন্দেহ থেকে, সন্দেহকে মানুষ এড়াতে পারে।
দূসরে লোকি বাতোঁ সে উস ঘর মে আনে ওয়ালা ভি
অন্যান্য সে ঘরে যে আসে সে, এবং ঘরের লোকেরা মানুষের তীর্যক সমালোচনা থেকে বেঁচে যাবে। তো সালামের যে রীতি, এটি এর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার কাছে পরস্পরের জন্য শান্তি কামনা করা। আর সালামের একটি অর্থ হলো এই ধরনের বিপদ আপদ বা সন্দেহ থেকে বাঁচা। সালামের এই যে প্রচলন, আগত ব্যক্তিকে এবং ঘরের গৃহবাসীকে অনেক সমস্যা, অনেক বিপদ আপদ, অভিযোগ আপত্তি থেকে, সন্দেহ থেকে রক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের মাধ্যমে সংবাদ দেওয়ার উপর এত জোর দিতেন যে সালাম করা ছাড়া প্রবেশ করাকে তিনি চরম ঘৃণা করতেন। হাদিসে আছে যে এক ব্যক্তি রাসূলুল্লাহর কাছে আসলেন, একবার ঘরের বাহিরে দাঁড়িয়ে সালাম না করে ভিতরে আসার অনুমতি চাইলেন। পাশে যে সাহাবী ছিলেন রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাকে রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে বাইরে যাও এবং তাকে অনুমতি নেওয়ার রীতি শিখাও, আর বোঝাও যে প্রথমে সালাম করো, তারপর তুমি পরিচয় দাও এবং ভিতরে আসো, যদি অনুমতি পাও, অনুমতি সাপেক্ষে তারপর ঘরে আসো। এর ফলে অবচেতন মনে দোয়ার মাধ্যমে যেখানে মানুষ পবিত্র কথা এবং নেক কথা চিন্তা করে, যার ফলে পারস্পরিক সম্পর্ক ভালো
হয়।
সাহাবারা এই দোয়ার গভীরতাকে জানতেন এবং অনুধাবন করতেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে দোয়া নির্গত হতো, সাহাবারা তো সেই দোয়ার জন্য লোভী ছিলেন, লিপসা ছিল তাদের সেই দোয়ার। একটি হাদিস আছে, এক সাহাবীর ছোট বয়সের এক দাসী ছিল, বাজারে একবার সে কাজ ছিল দাঁড়িয়ে, হুজুর সাল্লাল্লাহু আসলাম তার পাশ দিয়ে যাচ্ছিলেন। হুজুর আসলাম তাকে কারণ জিজ্ঞেস করেন যে কেন কাঁদছ, সে বলল যে গৃহবাসীরা অমুক কাজে আমাকে বাহিরে পাঠিয়েছে, কিন্তু এই কাজের এই ক্ষতি হয়ে গেছে বা এই ক্ষতি হয়েছে, এবং ঘরের লোকদের ব্যবহারের ভয়ে আমি ভীত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই দাসীর সাথে যান, ঘরে পৌঁছেন, সালাম করেন দরজার বাহিরে দাঁড়িয়ে, কিন্তু ভিতর থেকে কোনো উত্তর আসেনি। দ্বিতীয়বার সালাম করলেন, উত্তর আসেনি। তৃতীয়বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করলেন, ঘরের গৃহবাসীরা বাহিরে আসলেন এবং সালামের উত্তর দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে প্রথম দুবার উত্তর দাওনি কেন, প্রথম এবং দ্বিতীয় সালামের আওয়াজ কি পৌঁছেনি তোমাদের কানে? তারা বললেন যে অবশ্যই পৌঁছেছে হে আল্লাহর রাসূল। কিন্তু সেই সাহাবীর উত্তর কত আকর্ষণীয় দেখুন, তারা বলেন যে আওয়াজ অবশ্যই আমরা পেয়েছি, কিন্তু গৃহবাসীরা বলছেন যে আমরা হুজুর এটি থেকে বেশি বেশি লাভবান হওয়ার চেষ্টা করছি, আপনার শান্তির যে দোয়া সেটিকে আমরা লুফে নেওয়ার সকল চেষ্টা করছিলাম। এর তুলনায় বড় ভাগ্য আর কি হতে পারে যে আল্লাহর রাসূল আমাদের জন্য শান্তির দোয়া করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত গভীরতার সাথে শান্তির সালামতির দোয়া করতেন, সেই পর্যায়ে কেউ পৌঁছতে পারে না। যাদের পক্ষে সেই দোয়া কবুল হতো তাদের ইহ এবং পরকাল অবশ্যই সুন্দর হয়ে যেত এবং সুশৃঙ্খল আর নিশ্চিত হতো। ঘরের অধিবাসীরা এটাও জানতেন যে তৃতীয়বার যদি উত্তর না দেয় হুজুর সাল্লাম ফিরে যেতে পারেন, কেননা তিনি সাল্লাম এই শিক্ষাও দিয়েছেন তিনবার সালাম করার পরও যদি গৃহবাসীরা উত্তর না দেয় তাহলে কোরআনে নির্দেশ অনুসারে ফিরে যাবে। যাই হোক, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাসীর সাথে আসার কারণে গৃহবাসীদেরকে যেখানে শান্তি এবং নিরাপত্তার দোয়ায় তিনি সমৃদ্ধ করেছেন, মালামাল করেছেন, সেই দাসী কি ও রাসূলুল্লাহর কারণে তারা মুক্তি দিয়েছেন, আর সেও সেই শান্তির থেকে লাভবান হয়ে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করেছে। এই শিক্ষা শুধু অন্যদের জন্যই নয়, বরং এটি সার্বজনীন শিক্ষা যে যখন আমরা ঘরে প্রবেশ করো, নিজের ঘরে প্রবেশ করলেও সালাম এবং শান্তির তোহফা এবং উপহার নিয়ে প্রবেশ করবে, কারণ এর ফলে ঘরে শান্তির প্রসার হবে। শান্তির এই যে তোহফা এবং পুরস্কার তা আল্লাহ তাআলার পক্ষ থেকে, যার ফলে এই চেতনা তোমাদের ভিতর সৃষ্টি হবে যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সালামের তোহফা উপহারের পর ঘরের লোকদের সাথে আমার কেমন ব্যবহার করা উচিত। আল্লাহ তাআলা বলেন, ফায়দা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়্যাতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। যখন তোমরা গৃহে প্রবেশ করো, ঘরের লোকদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকতময় পবিত্র শান্তির তোহফা প্রেরণ করো, এভাবে আল্লাহ তাআলা নিদর্শনাবলী স্পষ্টভাবে বর্ণনা করেন যেন তোমরা বিবেক বা বুদ্ধি খাটাতে পারো। এমন ঘরে বসবাসকারী মানুষ যখন পরস্পরের উপর শান্তির তোহফা বা শান্তির তোহফা বা শান্তি সালাম প্রেরণ করে, তারা এই নিশ্চয়তার সাথে প্রেরণ করবে যেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোহফা। যদি এটি করে তাহলে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে এবং
অন্যের আবেগের প্রতি শ্রদ্ধাবোধ বাড়বে। ঘরের পুরুষ যদি কঠোর প্রকৃতির হয়, এই শান্তির সালামতির বা সালামের এই তৌফার কারণে, উপহারের কারণে তার হৃদয়ের যে কঠোরতা আছে তা থেকে তার স্ত্রী এবং বাচ্চা রেহাই পাবে। এই সমাজে বিশেষ করে আর সাধারণত সারা পৃথিবীতে পিতার অন্যায় কঠোর ব্যবহার বা কঠোর স্বভাবের কারণে বাচ্চারা অনেক সময় বিদ্রোহী হয়ে যায়, স্ত্রীরা ভীত এবং ত্রস্ত জীবন যাপন করে। পরামানটির সময় আসে, তারপর এক পর্যায়ে দীর্ঘকাল একাত্রে বসবাস করা সত্ত্বেও স্বামী স্ত্রী সেপারেশন বিচ্ছিন্নতা দেখা দেয়, তালাক হয়ে যায়, বাচ্চারা বড় হয়, বাচ্চাদেরকে নিয়ে দুই পরিবার চিন্তিত থাকে, নতুন করে চিন্তা দেখা দেয়। এইভাবে যদি শান্তির তোফা আপনারা প্রেরণ করেন, এমন ঘটনা কম হবে। একইভাবে মহিলারা যদি শান্তি এবং নিরাপত্তার তোফা নিয়ে ঘরে প্রবেশ করেন, তাহলে ঘরের সঠিক তত্ত্বাবধান করতে পারবে এবং স্বামীদের সম্মানের হেফাজত কারণে হবেন। বাচ্চাদের যদি এভাবে তরবিয়ত হতে থাকে, তাহলে যৌবনে উপনীত হওয়া সত্ত্বেও
মা বাপ,
নিজেদের ঘর, পিতামাতা, এবং সমাজের জন্য ক্ষতির কারণ না হয়ে তারা শান্তি এবং নিরাপত্তার কারণ হবে। সচরাচর 13-19 বছরের বয়সে বাচ্চাদের ছেলেমেয়েদের অভ্যাস নষ্ট হয়ে যায়, কিন্তু প্রথম দিকে যদি ভালো অভ্যাসের ভিত্তি রাখা হয়, তাহলে তারা শান্তির শিক্ষা নিয়ে এবং পয়গাম নিয়ে বড় হবে। তো এটি পিতামাতার দায়িত্ব, নিজেদের জীবনে নিজেদের ভিতর শান্তি এবং নিরাপত্তার অভ্যাস সৃষ্টি করা, যেন সন্তানের সন্তানও যেন নেকি এবং নিরাপত্তার পথে এগিয়ে শান্তির পয়গাম নিয়ে সামনে অগ্রসর হয়। ছোট বয়সে এই অভ্যাস সৃষ্টি করা হচ্ছে। অনেক সময় ছোট ছোট বাচ্চারা দেখা যায় যে সালাম করে না, পিতামাতা বলে যে লজ্জার কারণে এমন করছে না, তারা লজ্জার কারণে সালাম করছে না। যদি বাচ্চার হৃদয়ে ছোটকালেই এটি আপনি শিক্ষা বদ্ধমূল করেন, সালাম করলে লজ্জার কিছু নেই, বরং মন্দ কাজ করার লজ্জার কারণ। এভাবে কথায় কথায় আপনারা বাচ্চাদের তরবিয়ত করতে পারবেন। অনেক বাচ্চারা নিজেদের ভিতর ঝগড়া বিবাদ আরম্ভ করে, আমি দেখেছি ফজল মসজিদের আঙ্গিনায় বেশ কয়েকবার দেখা যায় ঝগড়া হয়, খেলায় খেলায় ঝগড়া বিবাদ হচ্ছে আর নির্দয় ভাবে একে অন্যকে মারে, তখন কোনো হায়া বা লজ্জাবোধ কাজ করে না। অথচ ওই সকল কর্মেই আসলে লজ্জাবোধ বাধা হওয়া উচিত, কিন্তু সুতরাং খোদার পক্ষ থেকে সালামতি বা শান্তির উত্তরাধিকারী হওয়ার জন্য বাচ্চাদের ভিতর সালামের অভ্যাস সৃষ্টি করুন। আর এই অভ্যাস তখন হবে যদি বড়রা ছোটদেরকে সালাম প্রথমে করে। সাহাবাদের
ইদ্রাক হোনে কে বাদ কে সালাম কিতনি আহম চিজ হ্যায়,
সালাম যে কত গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টি বোঝার পর সাহাবাদের ভিতর এমন অভ্যাস সৃষ্টি হয় যে হাদিসে আছে। হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন যে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতাম, পথে পথ চলতে গিয়ে কোনো বৃক্ষ যদি মাঝখানে এসে যেত, আমরা পুনরায় গাছের আড়াল থেকে যখন আমরা মুখোমুখি হতাম, পরস্পরকে আবার সালাম করতাম। তো এটি ছিল সাহাবাদের রীতি, কেননা সাহাবারা বুঝতে পেরেছিলেন যে সমাজে শান্তি এবং ভালোবাসা প্রতিষ্ঠার জন্য সালাম আবশ্যক, দোয়া এবং এই দোয়ার এই যে তোহফা তা আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটি মানুষের জন্য আবশ্যকীয় একটি বিষয়। তারা এই বিষয়েরও ভিখারি ছিলেন, ক্ষুধা ছিল তাদের যে কোনোভাবে
আল্লাহর যে শান্তির পয়গাম আছে, নিরাপত্তার যে পয়গাম আছে, সেটি থেকে যেন আমরা কল্যাণমণ্ডিত হতে পারি, আর এইভাবে ইহ এবং পরকালকে যেন আমরা সুনিশ্চিত করতে পারি। এ যুগে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষ্ঠাবান প্রেমিক হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহি সালাতু ওয়াসালাম কিভাবে কোরআনি শিক্ষা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে সাহাবাদের ভিতর জারি করেছিলেন, যার ফলে তারা সালাম এবং শান্তি প্রসারের ক্ষেত্রে যথেষ্ট সোচ্চার ছিলেন, তার দু একটি দৃষ্টান্ত আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। মাসানিয়ার শেখ মোহাম্মদ আলী সাহেব বর্ণনা করেন যে একবার ফজর নামাজ আমি বাজামাত পড়তে পারিনি, ঘরে নামাজ পড়েছি, নামাজ শেষ করার পর কোনো কাজে বাজারের দিকে আসছিলাম, দারুল আনোয়ারের পথে হযরত মৌলভী শের আলী সাহেব রাদিয়াল্লাহু আনহুকে আসতে দেখলাম। আমি সিদ্ধান্ত দৃঢ় সিদ্ধান্ত করলাম যে আজকে অবশ্যই মৌলভী সাহেবকে আমি প্রথমে সালাম করব, কেননা মৌলভী সাহেব ছোট বড় সবাইকেই প্রথমে সালাম করতেন। তিনি সিদ্ধান্ত করেছেন যে আজকে অবশ্যই করব, সেই জায়গায় আমি পৌঁছে যেখানে পৌঁছলে আওয়াজ সহজেই তার কানে পৌঁছবে। তিনি বলেন যে আমি আমার এই ইচ্ছাকে বাস্তব রূপ দেওয়ার কথা ভাবছিলাম। মৌলভী সাহেব রীতি অনুসারে অনেক দূর থেকেই উচ্চস্বরে আসসালামু আলাইকুম বলে বসলেন। আমি এগিয়ে করমর্দনের সম্মান লাভ করলাম। মৌলভী সাহেব বললেন যে শেখ সাহেব, যদি মানুষ ঘরে নামাজ বা জামাত নামাজ পড়তে না পারে, তাহলে তাকে সেই নামাজ মসজিদে পড়া উচিত, যেন মসজিদে নামাজ পড়ার অভ্যাস নষ্ট না হয়। তিনি বলেন যে হযরত মৌলভী সাহেবের অন্তর্দৃষ্টি দেখে আমি আশ্চর্য হলাম যে কিভাবে তিনি আমার মনের সেই অবস্থাকে অনুধাবন করেছেন। উল্লেখ করা ছাড়াই ছিল তাদের অন্তর্দৃষ্টি, শান্তির পয়গামের পাশাপাশি সালামের অভ্যাসের পাশাপাশি নেকির চেতনা হৃদয়ে জাগ্রত রাখার এভাবে সুন্দরভাবে সূক্ষ্মভাবে চেষ্টা করতেন। হাজর মৌলভী শের আলী সাহেব সম্পর্কে আরো একটি রয়েট আছে। মৌলভী আব্দুর রহিম আরেফ সাহেব মোবাল্লিগ বর্ণনা করেন যে পারিবারিক জীবনে হযরত মৌলভী শের আলী সাহেব রাদিয়াল্লাহু আনহুর পারিবারিক জীবন তার কারণে জান্নাতের মতো ছিল, জান্নাত প্রতিম ছিল। তিনি যখন ঘরে আসতেন উচ্চস্বরে সবাইকে আসসালামু আলাইকুম বলতেন, কোরআনের নির্দেশ অনুসারে ঘরে অর্থাৎ ঘরে প্রবেশ করে সালাম বলো। ঘরের এক এক ব্যক্তি যার সাথে দেখা হতো তাকে পৃথক পৃথক ভাবে আসসালামু আলাইকুম বলতেন এবং বাচ্চাদের সাথে মুসাফা করতেন, ছোট বাচ্চাদের আদর করতেন। অনেকক্ষণ নীরবে উঠানে পায়চারি করতেন, মুখে দোয়া জারি থাকতো। তো এই সমস্ত ব্যক্তিরাই ছিলেন যারা মুসলিম ইসলামের সাহচর্য লাভ করেছিলেন, যারা শান্তি এবং ভালোবাসার বিস্তারকারী ছিলেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের প্রচলন এবং সালামের বরকতের দিকে দৃষ্টি আকর্ষণ, সালাম এবং দোয়া দোয়ায় পরিপূর্ণ মজলিস এর দিকে কিভাবে দৃষ্টি আকর্ষণ করতেন তার ধারণা এটি থেকে বোঝা হয়। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মজলিসে উপবিষ্ট ছিলেন, এক ব্যক্তি তার পাশ দিয়ে গেলেন, তিনি বললেন আসসালামু আলাইকুম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 10টি পূর্ণ। আরো এক ব্যক্তি গেল, তিনি বললেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তিনি রাসূলুল্লাহ বললেন যে সেই ব্যক্তি 20টি পূর্ণ, 20টি সওয়াব। আরেক ব্যক্তি গেলেন, তিনি বললেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 30টি নেকি বা 30টি পূর্ণ। তারপর এক ব্যক্তি মজলিস থেকে উঠে গেল এবং সালাম করেনি। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মনে হয় তোমার সাথে ভুলে গেছে, তোমাদের কেউ যখন কোন মজলিসে আসে তার সালাম বলে ভিতরে আসা উচিত, সে যদি বসার জায়গা পায় তার বসা উচিত, আর কেউ যদি দণ্ডায়মান হয় যাওয়ার জন্য তারও সালাম করা উচিত, আসতে যেতে সালাম করা উচিত। আরেকটি হাদিসে আছে, হযরত বারা বর্ণনা করেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সালামের বিস্তার করো, এর ফলে তোমরা শান্তির বেষ্টনীতে আশ্রয় নেবে, তোমাদের ঘর তোমাদের পরিবার সবই শান্তিতে ভরে যাবে। আরেকটি হাদিস রয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সালামের প্রসার করো যেন তোমরা জয়যুক্ত হও। সুতরাং সালামের বিস্তার এবং প্রসারের ফলে পারস্পরিক সম্পর্ক ভালোবাসাপূর্ণ হবে, আর ভালোবাসাপূর্ণ সম্পর্ক জামাতি শক্তির জন্ম দেবে, আর এই সামগ্রিক শক্তি এবং দৃঢ়তার ফলেই বিজয়ের উপকরণ সৃষ্টি হবে। নতুবা নিজেদের ভিতর যদি ভেদাভেদ থাকে, শান্তি এবং নিরাপত্তার পরিবেশ না থাকে, সালামের প্রসারের যদি বিস্তারের চেষ্টা না করা হয়, তাহলে এক জামাতের যে সামগ্রিক শক্তি সেটি হারিয়ে যাবে। যেভাবে আল্লাহ তাআলা বলেন যে ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়ালা তানাযাউ ওয়াতাফশালু ফাতাযহাবারিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহ মাআস সাবিরিন, অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো, পরস্পর মতভেদ করবে না, এটা যদি করো তোমাদের হৃদয় দুর্বল হয়ে যাবে, তোমাদের শক্তি হারিয়ে যাবে, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে অবশ্যই ভালোবাসেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই সম্পর্কে বলেন যে ইসলামী বিভিন্ন সম্প্রদায়ের ভিতর ভেদাভেদ ক্রমশ বাড়ছে, এই ভেদাভেদ ইসলামের জন্য একান্ত ক্ষতিকর। আল্লাহ তাআলা বলেন লা তানাযাউ ওয়াতাফশালু ফাতাযহাবারি হুকুম, যখন থেকে ইসলামের ভিতর ভেদাভেদ শুরু হয়েছে, প্রতিনিয়ত অধঃপতনের দিকে যাচ্ছে, সে কারণে আল্লাহ তাআলা এই জামাতকে প্রতিষ্ঠিত করেছেন যেন মানুষ দলাদলিকে ছেড়ে এই জামাতে অন্তর্ভুক্ত হয়, যা বাজে বিরোধিতা থেকে মুক্ত, ভেদাভেদ থেকে মুক্ত, যা সোজা পথে অগ্রসর হচ্ছে, সেই পথে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলে
গেছেন। সুতরাং গভীরভাবে ভাবা উচিত, এই শব্দ প্রত্যেক আহমদের হৃদয়ে যেন আরো গভীর চেতনাবোধ সৃষ্টি করে, নিজেদের পারিবারিক জীবনে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা এবং শান্তির বিস্তারকারী আমাদের হওয়া উচিত। একইভাবে সমাজে নিজ পরিবেশে সালাম এবং শান্তির বিস্তারের মাধ্যমে আহমদীয়ত এবং সত্য ইসলামের পয়গাম পৌঁছানোর তৌফিক লাভ হবে। আজকালকার সমাজের পৃথক কার্যকলাপে যেখানে এক শ্রেণীর পৃথক মর্যাদা সামনে আসবে, সেখানে শান্তি এবং নিরাপত্তার যারা বার্তাবাহক হিসাবে কাজ করে তাদের তবলিগের ময়দানও ব্যাপকতা লাভ করবে। আর এই যুগে এই দোয়া এবং ভালোবাসার এই পয়গামই, শান্তির এই পয়গামে ইনশাআল্লাহ আহমদিয়াতের জন্য বিজয়ের কারণ হবে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম যে কথা বলেছেন যে পারস্পরিক বিদ্বেষ এবং বিরোধিতার কারণে, ঘৃণার কারণে ইসলাম বিজয়ের পরিবর্তে
অধঃপতনের দিকে যাচ্ছে স্পষ্ট চিত্র আমরা দেখছি। যদিও আহমদীয়দের বিরোধী তারা একতাবদ্ধ, কিন্তু নিজেদের ভিতর তারা বহুধা বিভক্ত, পরস্পরের পিছনে নামাজ পড়তে পারে না। আত্মঘাতী বোমা হামলা মুসলমানকে হত্যা করছে। আল্লাহ তালা করোনা করোনা এদের উপর কিছুদিন পূর্বে এআরআইতে আমি একটি প্রোগ্রাম দেখেছি, সৌভাগ্য দৈবক্রমে ভারত এবং পাকিস্তানের সম্পর্ককে কিভাবে ভালো করা যায় এটি নিয়ে আলোচনা হচ্ছিল। এক ভাষ্যকার এবং আলেম পাকিস্তানের পক্ষ থেকে ছিল, এক ভারতীয় মুসলমান এবং হিন্দু মনে হয়েছিল। কথা যেদিকে
আগায়
তাহলে ভারতের মুসলমানদের বিষয় নিয়ে কান্নাকাটি করো তোমরা, যে তাদের বলছো তাদের সাথে ভালো ব্যবহার আছে না, তো মুসলমান দেশ পরস্পরের সাথে কেমন ব্যবহার করছে, তারপর তাদের বিভিন্ন ফেরকার ভিতর কি হচ্ছে তা দেখো না। ভারতীয় মুসলমান যিনি ছিলেন তিনি বলছিলেন, ইরানের দৃষ্টান্ত দিয়ে বলছিলেন যে ইরানে অধিকাংশ মানুষ শিয়া, সুন্নিদের সাথে সেখানে হেনকি ব্যবহার আছে যা হচ্ছে না। আহমদি যদি সেখানে তাদের সাথে কোন ব্যবহার আছে যা তারা করবে না। এই প্রোগ্রামে যে মৌলানা সাহেব ছিলেন অন্য কোনো উত্তর তো দিতে পারেননি তিনি, এবং প্রোগ্রাম যিনি পেশ করছেন তিনি বলেন যে আহমদদেরকে ছাড়েন, আহমদেরা তো অমুসলিম। তো এই হলো আজকালকার মুসলমানদের অবস্থা, পারস্পরিক সম্পর্ক তো তাদের মোটেই ভালো নয়। এটিকে বাদ দেন, অন্যের সাথে যাদেরকে অমুসলিম মনে করো তাদেরকেও বাদ দাও অমুসলিম, আর এই কারণে তারা শান্তির প্রসার করতে পারে না। আহমদীদের উপর জুলুম এই জন্য বৈধ তাদের মতে যারা বলছে আহমদীরা অমুসলিম। আর এরা জানে না যে এরা বুঝতে পারছে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার প্রেমিকের জামাতের উপর জুলুমের কারণেই, অত্যাচারের কারণেই তাদের ভিতর থেকে শান্তি হারিয়ে যাচ্ছে।
তমাম দুনিয়া মে
আর যারা সারা পৃথিবীতে আধ্যাত্মিকতা, জ্ঞান এবং ইরফানের পতাকা উত্তোলন করছিল বা করছে, তারা স্বদেশে অন্যের হাতে জুলুমের শিকার, অত্যাচারের শিকার, তারা নামে মাত্র স্বাধীন কিন্তু তাদের প্রাণ একটি বোতলে যেন আবদ্ধ, যে বোতল একটি জিনের হাতে, সে যে জিনের উপর সবসময় তার দৃষ্টি, তার চোখ পড়ে থাকে, তার দৃষ্টি থাকে, কারণ তার নিজেদের হাতে এখন কোনো শক্তি নেই, এমন কোনো শক্তি নেই, আর শক্তি না থাকার কারণে যাদের উপর দৃষ্টি রাখা ছাড়া উপায় নেই তাদের দিকে চেয়ে থাকে সাহায্যের জন্য। তো এই হলো মুসলমানদের অবস্থা, এদের জন্য দোয়া করা উচিত, আল্লাহ রহম করুন। হ্যাঁ, তারা শান্তির সেই পয়গাম বা সেই বার্তাকে যদি অনুধাবন করত, যায় যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষ্ঠাবান প্রেমিকের সাথে সম্পর্ক যুক্ত, যাকে আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে প্রেরণ করেছেন। আর হযরত মসীহ মাউউদ ইসলাম নিজেই বলেছেন তার উক্তি অনুসারে, জামাতে আহমদিয়াই আল্লাহ তাআলার ফজলে সঠিক পথে পরিচালিত হচ্ছে, যে পথের দিশা মোহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমাদের সকলেই যেন সেই পথে পরিচালিত হয়, যা সিরাতে মুস্তাকিম, যে পথ সিরাতে মুস্তাকিম নামে পরিচিত, যে পথে চলার আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আর যে পথে চলে এবং পরিচালিত হয়ে একজন মোমেন হেদায়েত পেয়ে থাকে, অন্ধকার থেকে নূরের দিকে অগ্রসর হয়। আজকে পৃথিবীর এই অন্ধকার
যা হেদায়েত এবং শান্তির পথ থেকে মানুষকে বিচ্যুত করে। এটি যখন দেখি তখন আল্লাহর যোগ্যতার দিকে দৃষ্টি আমাদের নিবদ্ধ হয় এবং হওয়া উচিত, যা আমাদের এ যুগের ইমাম, যিনি এ যুগের ইমামকে আমাদের মানার তৌফিক দিয়েছেন এবং তার জামাতে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দায়িত্ব পালনের তৌফিক দান করুন। একটি দোয়ার দিকে এখন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা সবাই জানি যে জামাতে আহমদিয়ার শিক্ষা সবসময় যা চলে আসছে, যা ছিল এবং থাকবে, তা হল ভালোবাসা এবং প্রেম প্রীতির যে বার্তা এবং পয়গাম, তাকে সারা পৃথিবীতে পৌঁছাতে হবে। ইসলাম এবং জামাতের বিরুদ্ধে যদি অপপ্রচার করা হয়, কোন গালি মুখ খারাপ না করে আমরা যুক্তির মাধ্যমে তার উত্তর দেই এবং দিতে থাকব, এটি আমাদের দায়িত্ব। ইসলামের নামকে সমুন্নত করা এটি আমাদের আমাদের রীতি এবং আমাদের পদ্ধতি। আল্লাহর একত্ববাদের বার্তা সারা পৃথিবীতে প্রসার করা, যার মাধ্যমে ভালোবাসার প্রস্রবণ প্রস্ফুটিত হবে, এটি আমাদের উদ্দেশ্য। আর রাসূল করিম ইসলামের ভালোবাসা আমাদের প্রাণ, আর তার নিষ্ঠাবান প্রেমিক ইমাম আলী ইসলামের প্রতি বিশ্বস্ততা এবং নিষ্ঠা আমাদের জন্য আবশ্যক। আজকে ইসলামের সঠিক চিত্র এই মসীহ মওউদের মাধ্যমে আমরা দেখেছি। এগুলো এমন বিষয় যার খাতিরে আমরা আমাদের প্রাণের জীবনের নজরানা পেশ করতে পারি, কিন্তু এর প্রতি বিশ্বাসঘাতকতা করতে পারে না বা তা করার কথা ভাবতেও পারে না। তো আমি যা বলতে চাচ্ছিলাম তা হলো, কয়েক বছর থেকে আরব বিশ্বে ইসলামের উপর খ্রিস্ট মতবাদের পক্ষ থেকে এমন আক্রমণ করা হচ্ছে যার উত্তর সাধারণ মুসলমান তো দূরের কথা আলেমদের কাছেও ছিল না, থাকতে পারে না তাদের কাছে, সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না হযরত মসীহ ইসলামের লেখনী থেকে তারা কল্যাণ মণ্ডিত না হবে। তো এর উত্তরের জন্য আমাদের উত্তর দিতে গিয়ে আমাদের আরব ভাইয়েরা MTA-র এক এবং দুই চ্যানেলে রীতিমতো ধারাবাহিকভাবে প্রোগ্রাম আরম্ভ করেন। আল্লাহ তাআলার ফজলে অগণিত চিঠি এবং ফ্যাক্স কৃতজ্ঞতার সাধারণ মুসলমান এবং বড় বড় আলেমদের পক্ষ থেকে আসে যে আমরা একান্ত বেকুল ছিলাম, আমাদের কাছে কোনো উত্তর ছিল না, চাচ্ছিলাম যে কেউ উত্তর দিক। আপনারা উত্তর দিয়ে আমাদের হৃদয়কে প্রশান্ত করেছেন। আমরা এই চ্যানেলে খ্রিস্টান আলেমদেরকেও খোলামেলা আলাপের সুযোগ দিয়েছে। যখন অনেক সময় প্রশ্ন হলে দেখা যেত যে খ্রিস্টান আলেম আমাদের যারা উত্তর দিত তাদের তুলনায় প্রশ্নকারী বেশি সময় নিত, এটি দেখা গেছে। যাই হোক, খোলামেলা আলোচনার সুযোগ দেওয়া হয়েছে সবাইকে, মানুষের সামনে সত্য স্পষ্ট হয়েছে, সত্য প্রকাশিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। MTA 3 এর চ্যানেল আরম্ভ হয়েছে, আরবি চ্যানেলের অনুষ্ঠান আরবি প্রোগ্রাম প্রচারিত হচ্ছে, 24 ঘন্টা আরবিতে প্রোগ্রাম প্রচারিত হচ্ছে, তাতে বিভিন্ন প্রোগ্রাম তাতে প্রচার হচ্ছে। এটি দেখে সেখানকার খ্রিস্টান পাদ্রি এবং আলেমেরা কিছুটা ভয় পায়। তাদের একজন মিশরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সেখানে আদালতে মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে যে আহমদের কেন অনুমতি দেওয়া হয়েছে। প্রথম কথা হলো, আমরা কোন আদালত থেকে অনুমতি, কোন মন্ত্রণালয় থেকে অনুমতি নিইনি, আর সেই অনুমতির প্রয়োজনও নেই। আমাদের চুক্তি হয়েছে স্যাটেলাইট কোম্পানির সাথে, বাণিজ্যিক কোম্পানির সাথে চুক্তি হয়ে থাকে, কোন মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যাই হোক, এদের দাবির যে স্বরূপ তা স্পষ্ট হয়ে গেছে। যারা ইসলাম অপবাদ লাগিয়ে থাকে তারা বলে যে ইসলাম তলোয়ারের মাধ্যমে প্রসার লাভ করেছে, যুক্তি খ্রিস্টান ধর্ম যুক্তি এবং বিবেকের মাধ্যমে প্রসার লাভ করেছে, তাদের স্বরূপ এখন স্পষ্ট হয়ে গেছে। এটিও জরিউল্লাহ ফি উলালিল আম্বিয়া মুসলিম ইসলাম জেনেছিলেন, তার পক্ষে আল্লাহ তাআলার সাহায্যের একটি প্রমাণ। যে অপবাদ এরা ইসলামের উপর আরোপ করত যা সত্যিকার অর্থে অপবাদ ছিল, কেননা ইসলামে শান্তি ছাড়া আর কোনো কিছু নেই।
তো
আল্লাহর এই বীরের যুক্তি সামনে বাধ্য হয়ে জুলুম এবং অত্যাচারের অস্ত্র নিজেদের হাতে নিয়েছে, এখন মামলাবাজি করছে, হইচই করছে আমাদের বিরুদ্ধে। সুতরাং যেখানে আমরা আনন্দিত যে মামলা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলার সাহায্যের আরেকটি প্রমাণ নিয়ে এসেছে, সেখানে দোয়ার দিকেও আমাদেরকে মনোযোগী হতে হবে। আল্লাহ তাআলা যেন সমস্ত ক্ষতি দুষ্কৃতি অপকর্ম থেকে আমাদেরকে রক্ষা করেন, শেষ পর্যন্ত লোকদেরকে রক্ষা করেন যারা এই সমস্ত প্রোগ্রামে অন্তর্ভুক্ত এবং দেশে বসবাস করেন, এদের কোনো ষড়যন্ত্র যেন সকল ষড়যন্ত্র যেন ব্যর্থ হয়। ইনশাল্লাহ তারা অবশ্যই ব্যর্থ হবে, কারণ এইসব ব্যবস্থা কোনো মানবীয় প্রচেষ্টায় হচ্ছে না, বরং আল্লাহ তাআলার হযরত মসীহ আলাইহিসসালামের সাথে যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি পুরা হওয়ার ফলে এমন হচ্ছে। এটিও আনন্দের বিষয় যে যেখানে আমাদের সাথে মতভেদ রাখে এমন কিছু আলেম যখন তখন আমাদের বিরুদ্ধে পত্র পত্রিকায় লিখেছিল, তারা আত্মাভিমান দেখিয়েছেন। আরো কিছু কোন আরব দেশের পত্র পত্রিকায় খ্রিস্টানদেরকে সম্বোধন করে মুসলমান আরবরা খ্রিস্টান সম্বোধন করে বলেছেন, তোমাদের মুখে যা কিছু এসেছে তখন বকবক করছিলে, ইসলামের পক্ষে কেউ উত্তর দেওয়ার ছিল না, ইসলামের উপর ভিত্তিহীন আপত্তি করছিলে। আজকে ভদ্রতার সাথে যখন তোমাদেরকে উত্তর দেয়া হচ্ছে তোমরা হইচই করছো। আল্লাহ তাআলা এই গায়ের আহমদি আত্মাভিমানী যারা আছে তাদেরকে প্রতিদান দেন, যারা ইসলামের জন্য আত্মাভিমান প্রদর্শন করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য আত্মাভিমান প্রদর্শন করেছে। যাই হোক,
দোয়া করনি চাহিয়ে,
জামাতকে দোয়া করা উচিত।
আহমদিয়ত কে খিলাফ জো মুখালফত কি আগে
বিভিন্ন জায়গায় আজকে আহমদিয়তের বিরুদ্ধে যে বিরোধিতার অগ্নি প্রজ্বলিত পৃথিবীর সর্বত্র প্রায় মনে হচ্ছে,
अपने वादों के मुताबिक
এটিকে নিজ প্রতিশ্রুতি অনুসারে আল্লাহ তাআলা নিজে শীতল করুন এবং আমাদের জন্য শান্তি এবং নিরাপত্তার কারণ করুন। যেভাবে পৃথিবীর বিভিন্ন দেশ মুসলমান খ্রিস্টান দেশ তাদের পক্ষ থেকে জামাতের বিরুদ্ধে বিরোধিতার একটা পরিস্থিতি দেখা যাচ্ছে, মনে হয় আল্লাহর তাকদীর এখন জামাতের পক্ষে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর তাকদীর বর্তমান সফলতা দেখাবে ইনশাআল্লাহ, কারণ আমরা আল্লাহ তাআলার মুসলিমদের জামাতের সাথে ব্যবহারই দেখে আসছি। বিরোধীদের পক্ষ থেকে যত বেশি বিরোধিতার চেষ্টা করা হয়েছে ততই আল্লাহ তাআলার ফজলে জামাত উন্নতি করেছে। সুতরাং আমাদের দায়িত্ব হলো খোদা তাআলার আল্লাহ তাআলার দরবারে পূর্বের তুলনায় বেশি ঝুঁকে ঝুঁকি এবং সেই সফলতাকে নিকটতর নিয়ে আসার কারণ হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له
ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله